বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 13 মে, 30 বৈশাখ এবং ফার্সি 23 উর্দিবেহেশত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্সে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ইরান জাতিসংঘ মানবাধিকার সামাজিক ফোরামের সভাপতি নির্বাচিত হয়। আমেরিকার অসন্তোষ এবং ঘূর্ণিঝড় মোখার ক্ষয়ক্ষতি মোকাবেলায় বাংলাদেশ সরকারের প্রস্তুতি সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। এরপর থাকবে জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনা। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে সাপ্তাহিক পরিবেশনা ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের শহীদ ফিলিস্তিনির সংখ্যা 33-এ উন্নীত। প্রতিরোধ নেতাদের সঙ্গে কথা বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েল সম্পূর্ণভাবে মুছে না যাওয়া পর্যন্ত ইরান প্রতিরোধ ফ্রন্টকে সমর্থন দেবে, ইরানের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কায়ানির ঘোষণা। ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় মোখা, কক্সবাজার সমুদ্রবন্দরকে 10 নম্বর মহা বিপদ সংকেত দেখানোর নির্দেশ। এবং ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়, সারা দেশে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে বলে কংগ্রেস নেতাদের আশাবাদ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে চালানো ইসরায়েলি বিমান হামলায় অন্তত 3 ফিলিস্তিনি শহীদ এবং 10 জন আহত হয়েছেন। এ নিয়ে গত 4 দিনে এই উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের শহীদ ফিলিস্তিনির সংখ্যা দাঁড়ালো 33 জনে। গাজার আন নাসর এলাকার একটি অ্যাপার্টমেন্টে শুক্রবারের সর্বশেষ বিমান হামলাটি চালানো হয়। হামলায় নিহতদের মধ্যে ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেডের একজন কমান্ডার রয়েছেন। তিনি সংগঠনটির মিলিটারি কাউন্সিলের একজন সদস্য এবং অপারেশনস ইউনিটের প্রধান ছিলেন। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মঙ্গলবার ভোররাত থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত 6 শিশু ও 3 নারীসহ 33 জন শহীদ এবং 111 জন আহত হয়েছেন। এর প্রতিশোধ নিতে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো ইসরায়েলের বিভিন্ন শহর ও ইহুদি বসতি লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলি সেনারা জানিয়েছে এ পর্যন্ত গাজা থেকে প্রায় 1,000 রকেট ছোড়া হয়েছে। এদিকে গাজা উপত্যকায় ইহুদিবাদ ইসরায়েলের সর্বশেষ আগ্রাসনের ব্যাপারে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। তিনি হামাসের পলিট ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া এবং ইসলামী জিহাদ আন্দোলনের সেক্রেটারি জেনারেল জিয়াদ আন নাখালার সঙ্গে কথা বলেন। ইরানি মন্ত্রী প্রতিরোধ নেতাদের বিরুদ্ধে টার্গেটেড কিলিং মিশন এবং বর্বরোচিত আগ্রাসনের জন্য ইহুদিবাদ ইসরায়েলের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ইহুদিবাদীরা ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে স্বাভাবিক প্রক্রিয়ায় পেরে না উঠে এখন বেপরোয়া আচরণ করছে। ফোনালাপে ইসমাইল হানিয়া বলেন, ইসরায়েলি হামলা মোকাবেলার জন্য প্রতিরোধ সংগঠনগুলো সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে জিয়াদ আন নাখালা বলেন, ফিলিস্তিনি সংগঠনগুলোর দেয়া যুদ্ধবিরতির শর্ত তেল আবিব মেনে না নেওয়া পর্যন্ত ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে কোনো যুদ্ধবিরতি মেনে নেওয়া হবে না। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, বর্ণবাদী ইসরায়েল সরকার সম্পূর্ণভাবে মুছে না যাওয়া পর্যন্ত ইরান ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের প্রতি সমর্থন দেয়া অব্যাহত রাখবে। আজ পবিত্র মাশহাদ নগরীতে ইরানের শহীদ সেনা সদস্যদের এক স্মরণসভায় তিনি একথা বলেন। জেনারেল কায়ানি বলেন, ফিলিস্তিনি তরুণ যোদ্ধাদের জন্য ইরান কথা এবং বাস্তব কাজকর্মে সবভাবেই জোরালো সমর্থন দেবে। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে, যেখানে ইহুদিবাদ ইসরায়েলের কঠোর নিয়ন্ত্রণ ছিল এবং স্বশাসন কর্তৃপক্ষ যে কোনো ধরনের সশস্ত্র সংগ্রামের বিরোধিতা করে এসেছে, সেখানে এখন প্রতিদিন ইসরায়েল বিরোধী সশস্ত্র সংঘর্ষ হচ্ছে। এই প্রতিরোধ সংগ্রামকে জেনারেল কায়ানি প্রতিরোধ ফ্রন্ট এবং বিশ্বব্যাপী মুসলমানদের সংগ্রামের ফসল বলে উল্লেখ করেন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইহুদিবাদ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট থেকে বাঁচার জন্যই অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্মম আগ্রাসন চালাচ্ছেন। তবে এই আগ্রাসনের মাধ্যমে নেতানিয়াহু তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে না। লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়া এলাকায় এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে সাইয়েদ হাসান নাসরুল্লাহ এ মন্তব্য করেন। তিনি বলেন, নেতানিয়াহু তিন জিহাদ কমান্ডারকে হত্যার মাধ্যমে তার আগ্রাসন শুরু করেছে। সে ইসরায়েলের অভ্যন্তরীণ সংকট থেকে দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতে এই আগ্রাসন চালিয়েছে। জোট সরকারের ভাঙন ঠেকিয়ে নিজের রাজনৈতিক অবস্থান সংহত করাই তার উদ্দেশ্য। হিজবুল্লাহ নেতা বলেন, কিন্তু নেতানিয়াহুর হিসাব নিকাশ ব্যর্থ হয়েছে, কারণ সে জিহাদ আন্দোলনকে টার্গেট করলেও বাকি প্রতিরোধ সংগঠনগুলো এখন ইসলামী জিহাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ায় বাংলাদেশের কক্সবাজার সমুদ্র বন্দরকে 10 নম্বর মহা বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 8 নম্বর মহা বিপদ সংকেত এবং মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 4 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে, যা আরও উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে 14 মে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে কক্সবাজার উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে। আজ রাত থেকে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাবের প্রভাব শুরু হতে পারে। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় নিয়ে এক সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান জানিয়েছেন, বাতাসের গতিবেগ কমে যাওয়ায় ঘূর্ণিঝড় মোখা সুপার সাইক্লোন হচ্ছে না। এটি অতি প্রবল ঘূর্ণিঝড় যার প্রভাব সবচেয়ে বেশি পড়বে সেন্ট মার্টিন, টেকনাফ ও উখিয়া অঞ্চলে। এটি যখন তীরে আছড়ে পড়বে তখন বাতাসের গতিবেগ থাকবে 160 কিলোমিটারের বেশি। এর প্রভাবে যে বৃষ্টি হবে তাতে পাহাড় ধসের শঙ্কা আছে। এ সম্পর্কে একটি প্রতিবেদন শুনতে পাবেন বিশ্ব সংবাদের পর দৃষ্টিপাতে। বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় বেশি মৃত্যু ঘটছে ঢাকা বিভাগে, আর মোটরসাইকেল দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু হার। আজ রেড সেফটি ফাউন্ডেশন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশে দুর্ঘটনায় বেশি মৃত্যু ঘটছে ঢাকা বিভাগে, আর মোটরসাইকেল দুর্ঘটনায় বাড়ছে মৃত্যুর হার। আজ শনিবার রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো এপ্রিল মাসের দুর্ঘটনা প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, গত এপ্রিল মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে 431টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন 497 জন এবং আহত হয়েছেন 778 জন। নিহতদের মধ্যে 49 জন নারী এবং 88 জন শিশু। মোট দুর্ঘটনার মধ্যে 191টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন 201 জন, যা মোট নিহতের 40.44%। মোটরসাইকেল দুর্ঘটনার হার 44.31%। দুর্ঘটনায় 109 জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের 21.93%। দুর্ঘটনার কারণ হিসেবে প্রতিবেদনে ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকদের মানসিকতা আর অদক্ষতাকেই দায়ী করা হয়েছে। সংস্থাটির সুপারিশে বলা হয়েছে, দক্ষ চালক তৈরির উদ্যোগ বৃদ্ধি করতে হবে, চালকদের বেতন কর্মঘণ্টা নির্দিষ্ট করতে হবে, বিআরটিএর সক্ষমতা বৃদ্ধি জরুরি, পরিবহন মালিক শ্রমিক যাত্রী ও পথচারীদের প্রতি ট্রাফিক আইনের বাধাহীন প্রয়োগ নিশ্চিত করতে হবে। একই সাথে মহাসড়কে স্বল্পগতির যানবাহন বন্ধ করে এগুলোর জন্য সার্ভিস রোড তৈরি করতে হবে। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যের বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপিকে পরাজিত করে বিপুলভাবে জয়ী হতে যাচ্ছে প্রধান বিরোধী দল কংগ্রেস। কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বলেছেন, কর্ণাটকে পুঁজিবাদীদের বিরুদ্ধে দরিদ্র মানুষের শক্তির বিজয় হয়েছে। আগামী দিনে প্রত্যেক রাজ্যে এমনই হবে বলে মন্তব্য করেন রাহুল গান্ধী। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের কর্ণাটকে বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপিকে পরাজিত করে বিপুলভাবে জয়ী হতে চলেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী ওই ইস্যুতে আজ শনিবার বিজেপিকে টার্গেট করে বলেছেন, কর্ণাটকে ঘৃণার বাজার বন্ধ হয়েছে, ভালোবাসার দোকান খুলেছে। তিনি বলেন, কংগ্রেস কর্ণাটকে গরিবদের ইস্যুতে লড়াই করেছে, আমরা ঘৃণা ও কটু কথা দিয়ে এই লড়াই শুরু করিনি। কর্ণাটকে একদিকে পুঁজিবাদীদের প্রতিপত্তি ছিল আর অন্যদিকে দরিদ্র মানুষের শক্তি, এই শক্তি প্রতিপত্তিকে হারিয়ে দিয়েছে। আগামী দিনে প্রত্যেক রাজ্যে এমনই হবে বলেও মন্তব্য করেছেন রাহুল গান্ধী। এদিকে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের প্রবণতা প্রকাশ্যে আসতেই পরাজয় স্বীকার করেছেন কর্ণাটকের বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। 224 আসন সমন্বিত কর্ণাটকে কংগ্রেস এ পর্যন্ত 136 আসনে এগিয়ে রয়েছে, বিজেপি এগিয়ে রয়েছে 64 আসনে। চূড়ান্ত ফল প্রকাশে আসার আগেই পরাজয় মেনে নিয়ে বাসবরাজ বোম্মাই জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও বিজেপি কর্মীদের প্রচেষ্টা সত্ত্বেও আমরা দাগ কাটতে পারিনি। কর্ণাটকের ফল প্রসঙ্গে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি বলেন, নির্বাচনী প্রচারে বারবার কর্ণাটকে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিন্দুত্বের প্রচারের সঙ্গে সঙ্গে হিন্দু অধ্যুষিত কর্ণাটকে মোদীর মুখে বারবার রাষ্ট্রপ্রেম এবং উন্নয়নের কথা ধ্বনিত হয়েছে, কিন্তু শেষমেশ দক্ষিণ ভারতের এই রাজ্যে মোদী ম্যাজিক কাজ করেনি, হাতছাড়া হয়েছে বিজেপির। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
আবারও নজর দিচ্ছি বিশ্ব সংবাদে। পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই নেতা ইমরান খান লাহোরে নিজ বাসভবনে ফিরেছেন। তার গ্রেপ্তারকে কেন্দ্র করে কয়েকদিন ধরে নানা নাটকীয়তার পর আজ ভোরে সড়ক পথে জামান পার্কের বাড়িতে ফিরেছেন তিনি। সামাজিক মাধ্যমে ইমরান খানের পিটিআই দলের পক্ষ থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, আজ সকালে লাহোরে পৌঁছানোর পর উচ্ছ্বসিত কর্মী সমর্থকরা তার গাড়ি বহরের উপর গোলাপের পাপড়ি ছিটিয়ে দিচ্ছেন। ইরানের অর্থমন্ত্রী এহসান খান্দুজি সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় স্বাগতিক দেশের অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। জেদ্দায় ইসলামী উন্নয়ন ব্যাংক বা ISDB-র অর্থমন্ত্রীদের বার্ষিক বৈঠকের অবকাশে দুই দেশের অর্থমন্ত্রী বৈঠকে মিলিত হন। দৈনিক সৌদি গেজেটা এই খবর জানিয়ে লিখেছে, বহু বছরের মধ্যে প্রথমবারের মতো বৈঠকে বসে দুই মন্ত্রী সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও শক্তিশালী করার উপায় খুঁজে বের করতে আলোচনা ও মত বিনিময় করেছেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানকে কোণঠাসা করার ব্যাপারে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের কৌশল ব্যর্থ হয়েছে। সম্প্রতি জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সোশ্যাল ফোরামের সভাপতি নির্বাচিত হয়েছে ইরান। এই ঘটনার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ সংবাদ ভাষ্যটি শুনুন সহকর্মী নাসির মাহমুদের পরিবেশনায়।
জেনেভায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি আলি বাহরাইনি 2023 সালের জন্য মানবাধিকার কাউন্সিলের সামাজিক ফোরামের 19তম অধিবেশনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 2002 সালে মানবাধিকার কমিশনের কার্যক্রম চলাকালে এই ফোরামটি প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিবছর একটি নির্দিষ্ট বিষয় নির্বাচন করে তার বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হয়। এই ফোরামে মানবাধিকারের বৈশ্বিক পরিস্থিতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠার বিষয়গুলো এই ফোরামে বিভিন্ন দিক থেকে পর্যালোচনা করা হয়। চলতি 2023 সালের 2 ও 3 নভেম্বরে জেনেভায় এই ফোরামের অধিবেশন অনুষ্ঠিত হবে। এবারের অধিবেশনের প্রতিপাদ্য হল মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে জ্ঞান ও বিজ্ঞান ও প্রযুক্তির নয়া উদ্ভাবনের ভূমিকা, বিশেষ করে করোনা মহামারী থেকে পুনরুদ্ধারের বিষয়টির উপর গুরুত্বারোপ করা হবে। এই অধিবেশনের সভাপতি হিসেবে প্রথমবারের মতো ইরান নির্বাচিত হল। ইরানের সভাপতি হওয়ার বিষয়টি বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। প্রথম বার্তাটি হল, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মাধ্যমে ইরানের উপর চাপ প্রয়োগ করা এবং ইরানকে কোণঠাসা করার নীতি ব্যর্থ হয়েছে। গেল শরতে ইরানের অভ্যন্তরে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে আমেরিকা ও ইউরোপ চেয়েছিল আন্তর্জাতিক সংস্থাগুলোকে কাজে লাগিয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সহযোগিতা করে ইরানকে চাপে রাখতে। ওই নৈরাজ্যকে কাজে লাগিয়েই নারী অধিকার কমিশন থেকে ইরানের সদস্যপদ প্রত্যাহার করা হয়েছিল। এখন ইরান সোশ্যাল ফোরামের সভাপতি নির্বাচিত হয়, এটা স্পষ্ট হয়ে গেল যে পশ্চিমাদের চাপ প্রয়োগের কৌশল ব্যর্থ হয়েছে। দ্বিতীয় বার্তাটি হল, ইরানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের পশ্চিমা অভিযোগও নাকচ হয়ে গেল। তৃতীয় বার্তাটি কূটনৈতিক, তা হল, সাধারণত আন্তর্জাতিক কোনো সংস্থায় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আঞ্চলিক দেশগুলো ইরানের প্রতিদ্বন্দ্বী ছিল। এবার সৌদি আরব সহ এশীয় দেশগুলো প্রতিদ্বন্দ্বিতা না করে ইরানের পক্ষে রায় দিয়েছে। এটা পশ্চিম এশিয়ায় নয়া পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল সঙ্গত কারণেই ইরানের সভাপতি নির্বাচিত হবার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বিশ্ব সংবাদে যেমনটি শুনেছিলেন, বঙ্গোপসাগরে আরও শক্তিশালী হয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা। মানুষজনকে সরিয়ে নেওয়া হচ্ছে আশ্রয় কেন্দ্রে। এদিকে মোখার ক্ষয়ক্ষতি মোকাবেলায় সতর্ক রয়েছে দেশটির সরকার এবং পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বঙ্গোপসাগরে আরও শক্তিশালী হয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা। এটি ক্রমশ উত্তর পূর্ব উপকূলীয় এলাকার দিকে অগ্রসর হচ্ছে। এরই মধ্যে ঘূর্ণিঝড়ে অগ্রভাগের প্রভাবে কক্সবাজারে বৃষ্টিপাত হচ্ছে। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় কক্সবাজার, চট্টগ্রাম, ভোলা, কুয়াকাটা সহ উপকূলীয় এলাকায় সতর্কতা তৎপরতা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। মানুষজনকে সরিয়ে নেওয়া হচ্ছে আশ্রয় কেন্দ্রে। সাগর প্রচণ্ড উত্তল থাকায় 4,000 ট্রলার উপকূলে ফিরে এসেছে। এরই মধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে উপকূলে বসবাসরত মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। কক্সবাজার জেলায় প্রস্তুত রাখা হয়েছে 576টি আশ্রয় কেন্দ্র। এ পর্যন্ত 40,000 মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে।
অবস্থা খারাপ দেখি আর আসি।
উত্তর কুতুব দিয়া খারাপ, এক নম্বর ওয়াটু তার ফারা হয়।
অতি প্রবল এই ঘূর্ণিঝড় মোখার কারণে মহেশখালীর এলএনজি টার্মিনালের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
আমরা গ্যাস দিতে পারতেছি না, গ্যাস অলরেডি বন্ধ, গ্যাস নাই।
এদিকে উখিয়া ও টেকনাফের 34টি ক্যাম্পে আশ্রিত 14,00,000 রোহিঙ্গাদের ক্যাম্পের পাশের শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি ভবনগুলোতে আনতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান।
ব্যবস্থাপনা এবং প্রস্তুতি যদি ভালো থাকে তাহলে আমরা জানমালের ক্ষয়ক্ষতিবিহীন আমরা একটি দুর্যোগ মোকাবেলায় সক্ষম হব।
ঘূর্ণিঝড় মোখার প্রভাবে পটুয়াখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভায় সকল ধরনের প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম।
পর্যাপ্ত শুকনো খাবারের সংস্থান রাখা হয়েছে, সময় মতো আমরা সেগুলি বিভিন্ন ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করব।
এদিকে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল। নদ নদীর পানির উচ্চতা 1.5 থেকে 2 ফুট বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় এলাকার অনেক স্থানে থেমে থেমে বৃষ্টিও হচ্ছে। দ্বীপ জেলা ভোলার মেঘনা নদী উত্তাল থাকায় মালবাহী জাহাজ নোঙর করে মেঘনা নদীতে অবস্থান করছে। এদিকে উপকূলীয় জেলাসহ সারা দেশে ঘূর্ণিঝড় মোখার ক্ষয়ক্ষতি মোকাবেলায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ ইনামুর রহমান।
এটাকে আমরা অতি প্রবল ঘূর্ণিঝড় বা ভেরি সিভিয়ার সাইক্লোন হিসেবে অভিহিত করছি।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এখন রয়েছে জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনা। জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান।
শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
গত অনুষ্ঠানে আমরা ইরানের আরেকজন খ্যাতনামা মনীষী ইবনে সিনার জীবনী ও তার গবেষণা কর্মের কিছু দিকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম। আজকের অনুষ্ঠানে আমরা এ সংক্রান্ত আলোচনা অব্যাহত রাখব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত পর্বের আলোচনায় আমরা বলেছিলাম ইবনে সিনা কমপক্ষে 230টি বই লিখেছেন। এ প্রসঙ্গে ইবনে সিনার বিখ্যাত গ্রন্থ শেফার কথা উল্লেখ করা যায়। এ বইটি সম্পর্কে মার্কিন বিশিষ্ট প্রাচ্যবিদ ও ঐতিহাসিক উইলিয়াম ডুরান্টো ভূয়সী প্রশংসা করেছেন। সেই মধ্যযুগে এরকম একটি বই লেখা ইবনে সিনার জ্ঞান ও প্রজ্ঞার প্রখরতা এবং দূরদর্শিতার পরিচায়ক। মানবীয় চিন্তাদর্শের ইতিহাসে গ্রহণযোগ্য এবং নির্ভরশীল গবেষণা কর্মের সারিতে এই গ্রন্থটি অন্যতম। এই গ্রন্থটিকে একটি দর্শন বিষয়ক বিশ্বকোষ বলা যেতে পারে। আবু আলী সিনা এই গ্রন্থটির মাধ্যমে ইসলামী সাংস্কৃতিক চিন্তাধারাকে পশ্চিমা জগতে পরিচয় করাতে পেরেছিলেন।
আবু আলী হুসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনার উপাধি ছিল শাইখুর রাইস। তিনি একাধারে ছিলেন দার্শনিক, চিকিৎসাবিদ, গণিতবিদ এবং বিখ্যাত একজন জ্ঞানীগুণী মনীষী। ছোটবেলায় তিনি কোরআন, ফিক্কা, সাহিত্য এবং ভারতীয় হিসাববিদ্যা শেখায় কিছুটা সময় কাটান এবং ১০ বছর বয়সে পুরো কোরআন আয়ত্ত করেন। ১৬ বছর বয়সে এই মহান মনীষী বিখ্যাত একজন ডাক্তার হিসেবে পরিচিতি লাভ করেন। অনেক বড় বড় ডাক্তারও তার চিকিৎসাবিদ্যার গভীরতার সামনে নিজেদেরকে অত্যন্ত ছোট বলে মনে করত। নূহ বিন মানসুর সামানি যখন ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন, তখন কোনো চিকিৎসকই তাঁর চিকিৎসা করতে পারলেন না। সবাই অপারগতা প্রকাশ করলেন। অবশেষে আবু আলী সিনা তাঁর মেধা ও সৃজনশীলতা দিয়ে চিকিৎসা করার ফলে রোগী আল্লাহর ইচ্ছায় সুস্থ হয়ে যায়। এর ফলে সামানীয় শাসকের ব্যাপক মনোযোগ আকৃষ্ট হয় ইবনে সিনার ব্যাপারে। তিনি ইবনে সিনাকে সামানীয়দের লাইব্রেরি ব্যবহার করার অনুমতি দেন।
ইবনে সিনা এই সুযোগকে কাজে লাগান এবং বছর দুয়েকের মধ্যে ওই লাইব্রেরির সকল বিষয়ের বই পড়া শেষ করেন। এই লাইব্রেরিতে নিজের পড়ালেখা সম্পর্কে স্বয়ং ইবনে সিনা বলেছেন, লাইব্রেরির ভেতরে বহু কক্ষ, প্রত্যেক কক্ষেই থরে থরে বই সাজানো, বিভিন্ন তলায় বিষয় ভিত্তিক সাজানো ছিল বইগুলো। কোনো তলায় সাহিত্যের বই, কোনো তলায় ফিকার, আবার কোনো তলায় চিকিৎসা সহ আরও বহু বিষয়ের বই সাজানো। আমি সেখানে আমাদের পূর্ববর্তী মনীষীদের লেখা বইগুলো পড়ার চেষ্টা করেছি, যখন যেটা চাইতাম সেটাই নিতাম। তিনি আরো বলেন, সেখানে দুর্লভ বইগুলোও পাওয়া যেত। এমন অনেক বই পেয়েছি যেগুলো এর আগে দেখিনি, নামও তার আগে শুনিনি। আমার বয়স যখন ১৮ পূর্ণ হয় তখন মোটামুটি প্রায় সব বিদ্যায় আয়ত্ত করেছিলাম এবং তারপর থেকে কোনো কিছুই আর আমার কাছে অনাবৃত থাকল না। কেবল পার্থক্যটুকু ছিল এই, তখন আমার স্মৃতি ছিল খুবই প্রখর আর এখন চিন্তা ও জ্ঞান হয়েছে শক্তিশালী।
ইবনে সিনা ইসলামী সভ্যতার স্বর্ণযুগের চিকিৎসাবিদ্যার ইতিহাসের সবচেয়ে উজ্জ্বলতম ব্যক্তিত্ব ছিলেন। চিকিৎসাবিদ্যায় তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য অবদান হচ্ছে আল কানুন ফিত্তিব। এত নির্ভরযোগ্য কোনো গ্রন্থ সে সময় অন্তত চিকিৎসাশাস্ত্রে ছিল না। এই বইটি অনূদিত হওয়ার পর পশ্চিমারা ব্যাপকভাবে বইটির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং তাদের চিকিৎসা সংক্রান্ত বিদ্যালয় মহাবিদ্যালয়গুলোতে বইটিকে পাঠ্য করে দেয়। গ্রিক চিকিৎসাবিদ জালিনুসের বই যে সব ইউরোপীয় চিকিৎসকদের কাছে দুর্বোধ্য ছিল, তারাও ইবনে সিনার কানুন গ্রন্থটির স্মরণাপন্ন হন। এর একটি কারণ ছিল ইবনে সিনা তাঁর কানুন গ্রন্থে জালিনুসের দৃষ্টিভঙ্গিগুলোকেও বিশ্লেষণ করেছেন। উল্লেখ করা যেতে পারে কানুন গ্রন্থটির বেশিরভাগ অনুবাদ হয়েছিল খ্রিস্টীয় ১৬ শতকে। ইবনে সিনা বিভিন্ন শহরে প্রয়োজনীয় সফরে গেছেন, বিশেষ করে রেই শহর, হামেদান শহর এবং গোরগান শহরে গিয়েছিলেন তিনি। এই সব শহর সফরকালেই তিনি তাঁর কানুন গ্রন্থটি রচনা করেন।
চিকিৎসা শাস্ত্র এবং চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে তার সমকালে এই গ্রন্থটি ছিল সবচেয়ে সুশৃঙ্খল এবং গোছানো। সেই কারণে চিকিৎসা ব্যবস্থাতেও এই গ্রন্থটি একটা সুশৃঙ্খল আদর্শ প্রতিষ্ঠা করেছিল। কানুন ৫টি গ্রন্থের সমন্বিত সংকলন। এর প্রথম খণ্ডে রয়েছে মানুষের শরীর, রোগ এবং সুস্থতার জন্য বিভিন্ন ওষুধের বর্ণনা। ১৯০৫ সালে বইটি ফ্রান্সে এবং ১৯৩০ সালে ব্রিটেনে অনুদিত হয়। দ্বিতীয় গ্রন্থে রয়েছে হার্বাল মেডিসিনের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত বর্ণনা। ইতালীয় ভাষায় এই গ্রন্থটি অনুদিত হয় এবং ১৫৯৩ সালে রোমে গ্রন্থটি ছাপা হয়। কানুনের তৃতীয় খণ্ডে ইবনে সিনা শরীরের প্রতিটি অঙ্গের রোগ সম্পর্কে লিখেছেন। চতুর্থ খণ্ডেও জ্বরের বিভিন্ন প্রকার রোগের বিচিত্র লক্ষণ, অপারেশন এবং দৃষ্টিশক্তির সমস্যা নিয়ে লিখেছেন। কানুনের পঞ্চম এবং সর্বশেষ খণ্ডে বুয়ালি সিনা ওষুধ তৈরি, এগুলোর মিশ্রণ এবং তার উপায় সম্পর্কে লিখেছেন। এছাড়াও ইবনে সিনা তার কানুন গ্রন্থে নিজের ব্যক্তিগত বিচিত্র অভিজ্ঞতা ও অর্জন সম্পর্কে লিখেছেন।
সর্বোপরি বলা যায়, ইবনে সিনা তার কানুন গ্রন্থটিতে তার সময়কার গ্রিক এবং আরব চিকিৎসাবিদ্যার খুঁটিনাটিও সামগ্রিকভাবে সংকলিত করেছেন, যার ফলে এই গ্রন্থটি হয়ে উঠেছিল চিকিৎসা শাস্ত্রের জন্য একটি আকর বা অবশ্য পাঠ্য একটি গ্রন্থ। বইটির ওই বৈশিষ্ট্য আজও বিদ্যমান। চর্ম এবং মনোরোগ সম্পর্কেও তিনি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি ব্যক্ত করে গেছেন। কানুন গ্রন্থটি ছাড়াও ইবনে সিনা চিকিৎসা বিষয়ক আরও কয়েকটি বই লিখেছেন। চিকিৎসার তাত্ত্বিক এবং ব্যবহারিক নিয়ম নীতিকে সহজে আত্মস্থ করার জন্য ইবনে সিনা একটি কাব্যগ্রন্থ লিখেন। এই গ্রন্থটি উর্জু জাতুন ফিত্তিব নামে প্রসিদ্ধ। ইবনে সিনার কবিতা হিসেবে তাঁর এই বইটি খ্রিস্টীয় 13 শতক থেকে খ্রিস্টীয় 17 শতক পর্যন্ত বেশ কয়েকবার ল্যাটিন ভাষায় অনুদিত হয়। ইরানের বিশিষ্ট চিকিৎসাবিদ ও গবেষক ডক্টর বেলায়েতি ইবনে সিনার কবিতাকে কাব্যের আঙ্গিকে লেখা কানুন গ্রন্থেরই সার সংক্ষেপ বলে মন্তব্য করেছেন।
ইবনে সিনা চিকিৎসা বিষয়ে পেট ও হার্টের বিভিন্ন রোগব্যাধি সম্পর্কে এবং সেই সাথে অন্যান্য রোগ বহু বিষয়ে অনেক চিঠিপত্র, গবেষণামূলক প্রবন্ধ লিখে গেছেন। তার সমসাময়িক কালে তো বটেই, পরবর্তীকালেও সেসব লেখা নিয়ে গবেষকগণ ব্যাপক গবেষণা চালিয়েছেন। গবেষণার এই ধারা এখনও আগের মতোই অব্যাহত রয়েছে। তো শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান সম্পর্কিত ধারাবাহিক আলোচনার আজকের আসর এখানেই শেষ করছি। আগামী আসরে আমরা ইরানের অন্য কোন মনীষীর জীবনী ও গবেষণা কর্ম নিয়ে আরো আলোচনা করব। আশা করি তখন আপনাদের সঙ্গ পাব।
জ্ঞান বিজ্ঞান ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনাটি শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার প্রাত্যহিক অনুষ্ঠান কথাবার্তা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 13ই মে শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। এবারের আন্দোলন আমাদের মুক্তির আন্দোলন, বললেন ফখরুল কালের কণ্ঠ। প্রধানমন্ত্রী বললেন, যে দেশ স্যাংশন দেবে তাদের কাছ থেকে কিছুই কিনব না। যুগান্তর, র্যাগিং এ জড়ালে শিক্ষক শিক্ষার্থীর শাস্তির বিধান রেখে নীতিমালা জারি। মানবজমিন, কক্সবাজারে 10 নম্বর মহাবিপদ সংকেত প্রথম আলো। ঘূর্ণিঝড় মোখা প্রস্তুত, নৌবাহিনীর 21 জাহাজ ও হেলিকপ্টার ইত্তেফাক। কলকাতা শিরোনাম, বিরাট ব্যবধানে কর্ণাটকে জয়ের পথে কংগ্রেস, পর্যুদস্ত বিজেপি। আনন্দবাজার পত্রিকা, আজ কর্ণাটক যা ভাবছে আগামী দিনে গোটা ভারত ভাববে, বলেছেন অর্থনীতিবিদরা সংবাদ প্রতিদিন। 134 আসনে এগিয়ে কংগ্রেস, গণশক্তি।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। ঘূর্ণিঝড় মোখা সম্পর্কিত খবরই আজকের বাংলাদেশের প্রায় সব জাতীয় দৈনিকের প্রধান খবর হিসেবে পরিবেশিত হয়েছে। প্রথম আলোর শিরোনাম, কক্সবাজারে 10 নম্বর মহাবিপদ সংকেত। এ খবরে লেখা হয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কেন্দ্রে বাতাসের গতিবেগ বাড়ছে। 6 ঘন্টার ব্যবধানে ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ 15 কিলোমিটার বেড়ে গেছে। এখন এর কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ 190 কিলোমিটার। সর্বশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার সমুদ্রবন্দরে আগে দেওয়া 8 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তা 10 নম্বরে দেওয়ার কথা জানায়। আর মুখার কারণে ছয় শিক্ষা বোর্ডের দুদিনের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সেন্ট মার্টিনের লোকজনকে সরানো হচ্ছে দ্বীপের আশ্রয় কেন্দ্রে।
ঘূর্ণিঝড় মোখা সম্পর্কিত খবরে ইত্তেফাক লিখেছে, ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে নৌবাহিনী। দুর্যোগ পরবর্তী সময়ে জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের জন্য নৌবাহিনীর 21 জাহাজ, হেলিকপ্টার ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট প্রস্তুত রয়েছে। আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আর প্রধানমন্ত্রী বলেছেন, মোখা মোকাবেলায় সব রকম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
দৈনিক মানবজমিন এক খবরে লিখেছে, শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং ও র্যাগিং প্রতিরোধ সংক্রান্ত নীতিমালা 2023 জারি করা হয়েছে। নীতিমালায় বলা হয়েছে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে 3-5 সদস্য বিশিষ্ট বুলিং ও র্যাগিং প্রতিরোধ কমিটি করতে হবে। কোনো শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এমনকি পরিচালনা পর্ষদের সদস্যদের বিরুদ্ধে সংক্রান্ত অভিযোগ পাওয়া গেলে প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে ফৌজদারি আইনে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
যে দেশ স্যাংশন দেবে তাদের থেকে কিছুই কিনব না, প্রধানমন্ত্রীর বক্তব্য ছাপা হয়েছে যুগান্তরে। বিস্তারিত খবরে লেখা হয়েছে, নিষেধাজ্ঞা দিলে সংশ্লিষ্ট দেশ থেকে বাংলাদেশ কোনো কিছু কিনবে না। বিভিন্ন সময়ে বিশ্বব্যাংক তার বরাদ্দ প্রত্যাহার করলেও একমাত্র আওয়ামী লীগ সরকারি প্রতিষ্ঠানটিকে চ্যালেঞ্জ করেছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধান বলেন, যে কোনো দেশ এসে বিশাল অঙ্কের টাকা দিয়ে কোনো প্রকল্প করতে বললে আমি কিন্তু সেই প্রকল্প গ্রহণ করি না, এটা আপনাদের আমি জানিয়ে দিচ্ছি, এবং সেটা আমি করবও না, কারণ আমাদের দেশের জন্য যেটা প্রযোজ্য আমরা সেটাই করব।
রাজনীতির খবরে কালের কণ্ঠে লেখা হয়েছে, চলমান আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের মুক্তির আন্দোলন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন জেএসটি সভাপতি আসম আব্দুর রবের চিকিৎসার খোঁজ খবর নেওয়ার পর সাংবাদিকদের তিনি একথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, আমরা এই আন্দোলনকে মনে করছি মুক্তির আন্দোলন। আমরা আশাবাদী, 1971 সালে যেভাবে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন ঠিক একইভাবে গণতন্ত্রের সংগ্রামের লড়াইয়ে নেতৃত্ব দিতে পারবেন। এদিকে নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ হয়েছে বলে খবর দিয়েছে নয়া দিগন্ত সহ প্রায় সব দৈনিক।
এবার কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। ভারতের দৈনিকগুলোর প্রধান খবর আজ কর্ণাটকের বিধানসভা নির্বাচন। দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন শিরোনাম করা হয়েছে। আনন্দবাজার পত্রিকা এমন শিরোনাম করেছে, বিরাট ব্যবধানে কর্ণাটকে জয়ের পথে কংগ্রেস, পর্যুদস্ত বিজেপি। গণশক্তি লিখেছে, 134 আসনে এগিয়ে কংগ্রেস, এটি গণশক্তির প্রধান খবর। এ খবরে বলা হয়েছে, কর্ণাটকে 224 বিধানসভা আসনের মধ্যে 137 আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস, 64 আসনে বিজেপি, 22 আসনে জেডিএস এবং অন্যান্যরা এগিয়ে 4 আসনে। কর্ণাটকে সরকার গড়তে দরকার 113 আসন, সে হিসেবে বলতে বাধা নেই, কংগ্রেস সেখানে জয়ের পথে।
আনন্দবাজার পত্রিকার অপর এক খবরে লেখা হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কর্ণাটকের ফল আগামী দিনের জন্য একটা শিক্ষা। দৈনিকটি আরো লিখেছে, ঘর পোড়া গরু। কর্ণাটকে জয়ী প্রার্থীদের বিজেপির হাত থেকে বাঁচাতে অন্য রাজ্যে সরাবে কংগ্রেস। কংগ্রেস সূত্রের খবর, জয়ী প্রার্থীদের পড়শি রাজ্য তামিলনাড়ুর কোনো রিসোর্টে নিয়ে যাওয়া হতে পারে। আনন্দবাজার আরো লিখেছে, কংগ্রেস মুক্ত ভারত এখনো দিবা স্বপ্নই, বরং কর্ণাটকে কংগ্রেসের জয়ে গোটা দক্ষিণ ভারত বিজেপি মুক্ত হয়েছে।
সংবাদ প্রতিদিনের খবরের শিরোনাম, আজ কর্ণাটক যে ভাবছে আগামী দিনে গোটা ভারত তা ভাববে, বলেছেন অর্থনীতিবিদরা। এ খবরে বলা হয়েছে, আগামী দিনে গোটা দেশকে পথ দেখাবে কর্ণাটক, দক্ষিণের রাজ্যটির ভোটের ফলাফল স্পষ্ট হতে দাবি করলেন খ্যাতনামা অর্থনীতিবিদ কৌশিক বসু। অনেকদিন আগেই অবশ্য এ ধরনের ফলাফলের ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। আসলে কর্ণাটক বরাবরই রাজনীতি সচেতন রাজ্য, আবার একই সঙ্গে দক্ষিণের এই রাজ্যটির একটি বড় অংশে প্রভাব রয়েছে হিন্দুত্ববাদীদের। সম্ভবত সে কারণেই দক্ষিণের এই একমাত্র রাজ্যটিতে চারবার শাসন করার সুযোগ পেয়েছে বিজেপি। এবারেও বিধানসভা নির্বাচনের প্রচারে পুরোপুরি হিন্দুত্ব তথা ধর্মীয় বিভাজনকে হাতিয়ার করার চেষ্টা করেছিল গেরুয়া শিবির। ভোটের আগে প্রায় এক বছর ধরে হিজাব হালালের মতো ইস্যু নিয়ে ব্যস্ত ছিল গেরুয়া শিবির। উল্টো দিকে কংগ্রেস বিজেপির এই মেরুকরণের ফাঁদে পা না দিয়ে মূলত রুটি কাপড়া মাকানকে ইস্যু করে ভোটে লড়েছে। তো শ্রোতা বন্ধুরে, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রাত্যহিক অনুষ্ঠান কথাবার্তা শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে সাপ্তাহিক পরিবেশনা ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে ডক্টর মুস্তাফা চামরান সহ ইরানি যোদ্ধা ও কমান্ডারদের সাহসিকতা ও বীরত্ব নিয়ে কথা বলেছি। আজ আমরা ওই যুদ্ধে ইরানের শীর্ষস্থানীয় সেনা কমান্ডার শহীদ হোসেন খাররাজির বিরচিত অবদান নিয়ে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
যে কোনো আলোচনায় ইরানের নাম উঠলেই তার সঙ্গে উঠে আসবে এদেশের ঐতিহাসিক শহর ইস্পাহানের নাম। এই শহরটিতে রয়েছে অসংখ্য ঐতিহাসিক নিদর্শন, বিশেষ করে নাকশে জাহান স্কয়ার এবং জয়ান্তে নদীর উপর স্থাপিত দুটি সেতু পর্যটকদের বিশেষভাবে আকৃষ্ট করে। তবে ইস্পাহানের ঐতিহাসিক নিদর্শন নিয়ে আলোচনা করা আজ আমাদের উদ্দেশ্য নয়, বরং ঐতিহাসিক নিদর্শনের পাশাপাশি ইস্পাহান যে সাহসী কিছু যোদ্ধাও জন্ম দিয়েছে আজ সে সম্পর্কে আমরা আলোচনা করব। ইরাকের বিরুদ্ধে আট বছরব্যাপী পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে ইরানের যেসব প্রদেশের সবচেয়ে বেশি যোদ্ধা শহীদ হয়েছেন সেগুলোর মধ্যে ইস্পাহান অন্যতম। অপরাধী সাদ্দাম সরকারের চাপিয়ে দেওয়া যুদ্ধে ইস্পাহানের বহু পরিবারের 2-3 সদস্য শহীদ হয়েছেন। ইস্পাহানের সন্তান এরকম একজন শহীদের নাম হোসেইন খাররাজি।
ইরান ইরাক যুদ্ধের সময় হোসেন খাররাজি ছিলেন চতুর্দশ ইমাম হোসেন আলাইহিসালাম ব্রিগেডের কমান্ডার। এই যুদ্ধে ইরানের প্রতিটি প্রদেশ থেকে বাসিজ বা স্বেচ্ছাসেবী বাহিনীর আলাদা আলাদা ব্রিগেড অংশগ্রহণ করেছিল এবং প্রদেশগুলোর স্বেচ্ছাসেবীদের রিক্রুট করার দায়িত্ব থাকত সংশ্লিষ্ট ব্রিগেডের হাতে। যুদ্ধের শুরুতে মাত্র 24 বছর বয়সে এরকম একটি ব্রিগেডে যোগ দিয়েছিলেন হোসেন খাররাজি, কিন্তু কয়েক বছরের মধ্যে তিনি একজন দক্ষ কমান্ডারে পরিণত হন এবং ইরানের একটি শক্তিশালী ব্রিগেডের নেতৃত্ব দেন। হোসেন খাররাজি 1957 সালে ইস্পাহানে জন্মগ্রহণ করেন। 1979 সালের 11 ফেব্রুয়ারি ইসলামী বিপ্লব বিজয়ী হওয়ার পর সারা দেশে বিপ্লব বিরোধী গোষ্ঠীগুলোর অপতৎপরতা রুখতে তৈরি করা হয় গণবাহিনী। মাত্র 22 বছর বয়সে হোসেন খাররাজি ইস্পাহানে এরকম একটি বাহিনীর নেতৃত্ব দিয়েছেন।
এর কিছুদিনের মধ্যে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় কুর্দিস্তান প্রদেশে বিদ্রোহ দেখা দেয় এবং বিচ্ছিন্নতাবাদীরা ইরান থেকে কুর্দিস্তানকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে সশস্ত্র সংগ্রাম শুরু করে। ওই বিচ্ছিন্নতাবাদীদের দমন করতে সারা দেশ থেকে গণবাহিনীর সদস্যদের তলব করা হয়। হোসেইন খাররাজি ওই আহ্বানে সাড়া দেন এবং কুর্দিস্তানে চলে যান। সেখানে তিনি বিচ্ছিন্নতাবাদীদের হাত থেকে প্রথমে পাভি শহর এবং পরে কুর্দিস্তানের কেন্দ্রীয় শহর সানান্দাজ মুক্ত করার অভিযানে অংশ নেন। শহীদ খাররাজি তার অনন্য সাধারণ প্রতিভা দিয়ে দ্রুততার সঙ্গে যুদ্ধের সমস্ত কলাকৌশল আয়ত্ত করেন। তাকে সানান্দাজ শহরে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র ফোর্সের কমান্ডার করা হয়। তার নেতৃত্বাধীন বাহিনী কুর্দিস্তানের কয়েকটি শহর বিচ্ছিন্নতাবাদীদের হাত থেকে মুক্ত করে সেসব শহরে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করে।
পরবর্তীতে ইরাকি বাহিনী দক্ষিণাঞ্চল দিয়ে ইরানে আগ্রাসন শুরু করলে আগ্রাসী বাহিনী তেমন কোনো সুসংগঠিত প্রতিরোধের সম্মুখীন হয়নি, কারণ দেশ রক্ষা করার মতো সুশৃঙ্খল অবস্থা তখন ইরানের সশস্ত্র বাহিনীর ছিল না। যত সামান্য সামর্থ্য নিয়ে ইরান যে প্রতিরোধ গড়ে তুলেছিল তা আগ্রাসী বাহিনীকে প্রতিহত করার জন্য যথেষ্ট ছিল না। এ কারণে রণাঙ্গন থেকে ইরাকি বাহিনীর হাতে একের পর এক ইরানি শহরের পতনের খবর আসতে থাকে। এ অবস্থায় শহীদ খাররাজি ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে কুর্দিস্তান অঞ্চলের দায়িত্ব হস্তান্তর করে দক্ষিণাঞ্চলে ছুটে যান। IRGC-র তৎকালীন কমান্ডার জেনারেল ইয়াহিয়া রহিম সাফাবি তাকে দারখুইন এলাকায় ইরাকি বাহিনীকে মোকাবেলা করার দায়িত্ব দেন।
হোসেইন খাররাজি দারখুইনের দায়িত্ব গ্রহণ করার পরপরই আহওয়াজ আবাদান মহাসড়ক সহ ওই এলাকার রণাঙ্গনে বড় ধরনের পরিবর্তন সাধিত হয়। তিনি কারুন নদীর বাঁধ ভেঙে দিয়ে বিস্তীর্ণ খোলা প্রান্তরে পানি প্রবেশ করান এবং এর ফলে শুকনো ভূমি রাতারাতি বিশাল জলাশয়ে পরিণত হয়। ফলে ওই এলাকা দিয়ে ইরাকি বাহিনীর পক্ষে ট্যাঙ্ক ও সাজোয়া যান নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়া সম্ভব হয়নি। ইরাকি বাহিনীর অগ্রাভিযান প্রতিহত করার জন্য খাররাজি যে কৌশল অবলম্বন করে তা বেশ প্রশংসিত হয় এবং তিনি যে প্রতিরক্ষা লাইন তৈরি করেন সেটি লায়ন লাইন হিসেবে স্বীকৃতি পায়। কমান্ডার খাররাজির নেতৃত্বাধীন যোদ্ধারা কয়েক মাসের প্রচেষ্টা চালিয়ে অবশেষে আহওয়াজ আবাদান মহাসড়ক অবরোধ করে রাখা ইরাকি বাহিনীকে পিছু হটিয়ে দিতে সক্ষম হন। ওই সাফল্যের মাধ্যমে সামেনুল আইএমএ নামক অভিযানের পথ সুগম হয়, যে অভিযানের মাধ্যমে আবাদান শহরের উপর থেকে ইরাকি বাহিনীর অবরোধ ভেঙে দেওয়া সম্ভব হয়।
১৯৮১ সালের ডিসেম্বর মাসে কারখে এলাকা দিয়ে তারিক আল কুদস অভিযান শুরু করা হয় এবং এর মাধ্যমে ইরাকি বাহিনীর হাত থেকে গুরুত্বপূর্ণ বাস্তান শহর মুক্ত করা সম্ভব হয়। ওই অভিযানে ইরাকি বাহিনীর সমরাস্ত্র সহ যানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই অভিযানে ইরানি বাহিনীর কমান্ডারের ভূমিকায় ছিলেন শহীদ হোসেন খাররাজি। যুদ্ধ পরিচালনায় তার অভিজ্ঞতা এতটা সমৃদ্ধ হয়েছিল যে কমান্ডারদের রণকৌশল প্রণয়নের যে কোনো বৈঠকে তার প্রস্তাব গুরুত্ব সহ বিবেচনা করা হতো। খাররাজির রণকৌশলের একটি সাধারণ দিক ছিল, যখনই কোনো অভিযানের সময় ও স্থান নির্ধারণ হতো তখন তিনি তার বাহিনীর কমান্ডার থেকে শুরু করে সাধারণ সিপাহি সবার মতামত গ্রহণ করতেন। তিনি বিশ্বাস করতেন সবার মতামত গ্রহণ করলে অভিযানের পরিকল্পনা প্রণয়নে কোনো ত্রুটি থাকে না এবং পরামর্শদাতারা সবাই অভিযানে তাদের অংশগ্রহণ সম্পর্কে গর্ববোধ করে।
শহীদ খাইরাজির নেতৃত্বাধীন ইমাম হোসেন ব্রিগেড খোররাম শাহ মুক্ত করার অভিযান বাইতুল মুকাদ্দাসেও অংশগ্রহণ করে। ওই অভিযান সম্পর্কে ইরানের তৎকালীন সেনাপ্রধান শহীদ সৈয়দ সিরাজি বলেন, প্রচণ্ড সংঘর্ষের মধ্যে খাইরাজি ওয়াকিটকির মাধ্যমে যোগাযোগ করে আমাকে বলে, স্যার, আমি এক ব্যাটালিয়ন সৈন্য নিয়ে শহরে প্রবেশ করতে চাই। আমি তাকে বলি, এক ব্যাটালিয়ন সৈন্য নিয়ে কয়েক ডিভিশনের মোকাবেলা করা যায় কি? কিন্তু সে তার দাবিতে অটল থাকে এবং আমি কি বুঝে অনুমতি দিয়ে দেই। এক ঘন্টা পরে খাইরাজি আবার আমার সঙ্গে যোগাযোগ করে জানাই, ইরাকিরা আত্মসমর্পণ করেছে। আমার প্রথমে বিশ্বাসী হতে চায়নি একথা, কারণ এটি কোনো বিশ্বাসযোগ্য ঘটনা ছিল না। যাই হোক, ঐতিহাসিক সত্য হচ্ছে খোররাম শাহ মুক্ত করার অভিযানে 19,000 ইরাকি সেনা আত্মসমর্পণ করেছিল।
তো শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিকের আজকের সময় ফুরে এসেছে। আগামী আসরে আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস সম্পর্কিত ধারাবাহিক আলোচনাটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, সান্ধ্য অধিবেশন থেকে বিদায় নেওয়ার আগে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে শহীদ ফিলিস্তিনের সংখ্যা 33-এ উন্নীত। প্রতিরোধ নেতাদের সঙ্গে কথা বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েল সম্পূর্ণভাবে মুছে না যাওয়া পর্যন্ত ইরান প্রতিরোধ ফ্রন্টকে সমর্থন দেবে, ইরানের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কায়ানির ঘোষণা। ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় মোখা, কক্সবাজার সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখানোর নির্দেশ। এবং ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়, সারা দেশে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে বলে কংগ্রেস নেতাদের আশাবাদ। তো শ্রোতা বন্ধুরা, বিদায় নেওয়ার আগে আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানাটা জানিয়ে দিচ্ছি। বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্টবক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অব ইরান। তো আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23, ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে আমি গাজী আব্দুর রশিদ এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।